হ্যালো ওয়াশিংটন অনুষ্ঠানে আমরা আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনাদের টেলিফোনের অপেক্ষায় আছি।
সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আরও একবার অভিনন্দন ডক্টর ইউনুস ও তাঁর গ্রামীণ ব্যাংকে। দরিদ্রতম মানুষদের দৈন্য ঘোচাতে মোহাম্মদ ইউনুস যে গ্রামীণ ব্যাংকের সূচনা করেছিলেন, সেই গ্রামীণ আজ বাংলাদেশের অনেকখানি দৈন্য ঘুচিয়ে গৌরবের আসনে বসিয়ে দিয়েছে। ইউনুসের ভাষাতেই বলতে হয়, দেশে বা বিদেশে আমরা সকল বাংলাদেশি আজ 10 ফুট উঁচু। দারিদ্র বিমোচনে বাংলাদেশ আমাদের আজকের আলোচ্য বিষয়। শ্রোতাবন্ধুদের প্রশ্নের উত্তর দিতে ঢাকা থেকে টেলিফোনে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন দুজন বিশিষ্ট অতিথি, গ্রামীণ ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর দীপাল চন্দ্র বড়ুয়া, যিনি ছিলেন চট্টগ্রামে অধ্যাপক ইউনুসের ছাত্র। জোবরাগ্রামে যেদিন গ্রামীণের শুভ সূচনা, সেদিন থেকেই দীপাল বড়ুয়া গ্রামীণের সঙ্গে রয়েছেন। দীপাল, আপনাকে স্বাগত জানাই। আমার কথা শুনতে পাচ্ছেন?
ধন্যবাদ।
আচ্ছা, আর আমাদের আজকের আরেকজন অতিথি হলেন বাংলাদেশের একজন বিশিষ্ট নারী নেত্রী ও সমাজসেবী মালিকা বেগম। তার বহু পরিচয়ের মধ্যে বাংলাদেশ মহিলা পরিষদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদিকা এবং বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজের খণ্ডকালীন অধ্যাপিকা। মালিকা, আপনাকেও স্বাগত জানাচ্ছি। আমায় শুনতে পাচ্ছেন আপনি?
শুনতে পাচ্ছি,
ধন্যবাদ। আমাদের অতিথিদের দুজনকে অগ্রিম ধন্যবাদ জানাচ্ছি তাদের এই মূল্যবান সময় দেওয়ার জন্য। তাহলে আমরা শুরু করে দিই, প্রশ্ন নিতে শুরু করি, অনেকে অপেক্ষা করছেন। শ্রোতা বন্ধুরা, এই অনুষ্ঠান চলাকালীন আপনারা সরাসরি ফোন করতে পারেন 2026193062 এই নম্বরে। তাহলে আমরা প্রথম প্রশ্নটি নেই।
আমি ফাতিমা হালিমা আহমেদ, বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের একটি বেসরকারি সংগঠন উত্তরণের সমন্বয়কারী হিসেবে কাজ করছি। দীর্ঘদিন ধরে আমি নারীর ক্ষমতায়নের উপর কাজ করে আসছি। আজকে আমরা সবাই ডক্টর ইউনুস ও গ্রামীণ ব্যাংকের সাফল্যে অভিভূত। আমরা বিশ্বাস করি নারীর ক্ষমতায়নে গ্রামীণ ব্যাংকের ভূমিকা অপরিসীম। আমি সমগ্র বাংলাদেশের দারিদ্র বিমোচনে তথা নারীর ক্ষমতায়নে গ্রামীণ ব্যাংকের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানতে চাচ্ছি।
অশেষ ধন্যবাদ ফাতিমা, ভালো প্রশ্ন। আচ্ছা, প্রথমে ডক্টর মিস্টার দীপাল চন্দ্র বড়ুয়া, আপনাকেই বলবো, কিছু বলুন এর উপর, তারপরে আমি মালিকার কাছে যাব।
এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা চাচ্ছি গ্রামীণ ব্যাংকের মাধ্যমে বাংলাদেশে দারিদ্র মুক্ত করব। ইতিমধ্যে আমরা প্রায় 72,000 গ্রামে আমরা 66 লক্ষ পরিবার নিয়ে কাজ করি, তার মধ্যে 97% মহিলা। অনেকে প্রশ্ন করেন যে মহিলাদেরকে কেন বেশি নিচ্ছেন, আপনারা পুরুষও নিতে পারেন। কিন্তু প্রথমে আমরা যখন 1976 সালে কাজ শুরু করি তখন 50% পুরুষ ছিল, সমন্বয়ে আমাদের 97% মহিলা এবং মাত্র 3% পুরুষ। সত্যি বঞ্চিত গ্রাম লেভেলে, এবং আমরা তাদেরকে যখন বুঝে সংগঠিত করি তাদের ঋণের ব্যবহার এবং ঋণের ইউটিলাইজেশন এবং ঋণের যে ইম্প্যাক্ট অর্থাৎ যে আয় হয়, প্রথমে ছেলে মেয়েদেরকে যত্ন করে, তারপর স্বামী সংসারের লোককে, নিজে সবসময় পরে কিছু নেয় বা কিছু ভোগ করে, এতে দেখা যাচ্ছে যে আর যখন আয় হয় সঞ্চয় করার প্রবৃত্তি এবং তাদের ছেলে মেয়েদের লেখাপড়া শিক্ষা সব দিকে আমরা দেখি। মেয়েদের পারফরমেন্স ওয়াইজও তারা ডিজার্ভিং এবং তাদের সিচুয়েশন ওয়াইজ তারা ডিজার্ভিং, এবং আমরা গ্রামীণ ব্যাংক একটি নীতি হিসেবে নিয়েছি। সেই জন্য তাদেরকে সমাধানের জন্য আমরা যে ব্যাংকের মালিকানার মধ্যেও তারা কিন্তু বোর্ডের যে 9 জন সদস্য এবং শেয়ার হোল্ডার হিসেবে 9 জনই আমাদের মহিলা, এবং বহু বছর ধরে তারা মহিলাই বোর্ড মেম্বার। 3 জন সরকার থেকে আছে, প্রফেশনাল ম্যানেজিং ডাইরেক্টর হিসেবে বোর্ড মেম্বার, 9 জনের মধ্যে সবাই মহিলা। আরেকটা জিনিস আমরা দেখেছি যে আমরা স্কলারশিপ দিচ্ছি প্রতি বছর প্রায় 25,000, ছাত্রীদের দিচ্ছি 50% আর 50% বাকি 50% ছাত্রী এবং ছাত্রের মধ্যে কম্পিটিশন, তাতে বর্তমানে 59% ছাত্রী পাচ্ছে। আমরা উচ্চশিক্ষা দিচ্ছি, সেখানেও ক্রমান্বয়ে নিয়ে এগিয়ে আসছে। তো আমাদের চিন্তা ভবিষ্যৎ জেনারেশন কিভাবে আমরা সাস্টেনেবল ভাবে দারিদ্র মুক্ত করা যায়, সেই জন্য আমরা স্কলারশিপ, হায়ার এডুকেশন লোন দিচ্ছি, এবং আমরা মেয়েদেরকে ক্রমান্বয়ে ইনভলভ করছি যাতে মায়েরা এটার নেতৃত্বে আসে এবং ক্রমান্বয়ে তারা ভবিষ্যতে দারিদ্র মুক্ত অবস্থায় থাকতে পারে।
আচ্ছা দীপাল চন্দ্র, আপনার টেলিফোনটা বেশ শব্দটা হালকা আসছে, আপনি আরেকটু জোরে বলবেন এবং দরকার হলে আমরা আপনার মোবাইলেও চলে যেতে পারি, যদি কেটে টেটে যায় তা আপনি সেটার জন্য একটু প্রস্তুত থাকবেন, মোবাইলটা কাছে রাখবেন, ঠিক আছে? আচ্ছা, আমি এবার মালেকা বেগমকে অনুরোধ করছি কিছু বলতে।
আমি সবচেয়ে প্রথম ধন্যবাদ জানাই আমাদের গ্রামীণ ব্যাংকের যত সদস্য, যাদের কাজের সূত্রেই ইউনুস ভাই বলেছেন যে আজকে যে পুরস্কার, নোবেল পুরস্কার, এটা শুধু একটি ব্যক্তিকে নয়, একটি জাতিকে, একটি বাংলাদেশকে, এবং তার মূলে যারা কাজ করেছেন তাদের সকলকেই আমরা স্বাগত জানাই, অভিনন্দন জানাই, এবং তার অংশ আমরা নিজেরাও এবং প্রবাসী বাংলাদেশি শুধু নয়, সারা পৃথিবীর মানুষ। আমি কিছু প্রশ্ন যেটা হয়েছে যে পরবর্তী পরিকল্পনা কি, সেটা আসলে আমিও বুঝতে পারলাম না, যদি আরো ক্লিয়ার করে বলা যায় বা হতে পারে পরবর্তী ভবিষ্যৎ কি। তবে আমি আমার একটু কথা বলছি যে যখন গ্রামীণ ব্যাংক
আকাঙ্ক্ষা
শুরু করে
2006 সালে। আচ্ছা মালিকা, এখানে আপনি বলতে পারেন যে আপনার কি আকাঙ্ক্ষা যে কি হওয়া উচিত এরপরে?
আচ্ছা আচ্ছা, তাহলে আমি যেটা দেখেছি যে গ্রামীণ ব্যাংকের সাথে কাজ করি নাই, কিন্তু গ্রামীণ ব্যাংক সম্পর্কে খুবই যোগাযোগ আছে নারী আন্দোলনের মাধ্যমে, যে 1976 সালটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ছিল, যে 1975 সালে বিশ্ব নারী বর্ষ ছিল এবং তখন বাংলাদেশে কিন্তু আমরা নারী আন্দোলনের যে যে বিষয়গুলোকে, নারীর যে ক্ষমতায়ন এবং অন্যান্য বিষয়, আমাদের এই দরিদ্র দেশের নারীদের ক্ষমতায়নের পরিকল্পনা আমরা যা করতে পারিনি নারী সংগঠনগুলো, আজকে দেখছি গ্রামীণ ব্যাংক সেই জায়গায় পৌঁছে গেছে। এবং তার পরিকল্পনার ক্ষেত্রে হচ্ছে যে কেন নারী, এই বিষয়টি আমার ভালো লাগে যে কেন নারী, যেটা ইউনুস ভাই তার সব জায়গায় বক্তৃতায় বলেন যে সরকারকে এবং ব্যাংক এবং যারা প্রশ্ন করে তাদেরকে জিজ্ঞেস করতে হবে যে তারা কেন পুরুষদেরকে দেন। এবং যেটাকে আমার মনে হয় যেটা বারবার গ্রামীণ ব্যাংক বলছেন যে দারিদ্র দূরীকরণ মানে শুধু তাদের যে গরিব সেইটাকে না যায় বা তাকে শুধু উপার্জন করানোর ব্যাপার না, স্বাস্থ্য, শিক্ষা, শিশু মৃত্যু, পুষ্টি, গর্ভ নিয়ন্ত্রণ এবং বিশুদ্ধ পানি, গৃহ নির্মাণ সব কিছুর মধ্যে একটি বাণিজ্যিক ভিত্তিতে এই ঋণ দানের যে বিষয়টি এবং তথাকথিত যে পদ্ধতি, সে পদ্ধতি থেকে সরে এসে করা। আমার আকাঙ্ক্ষা হচ্ছে সকলের আকাঙ্ক্ষার মতোই যেন এই জায়গার থেকে আরো উন্নত পর্যায়ে যাওয়ার ক্ষেত্রে গ্রামীণ ব্যাংক যে পদ্ধতিতে যাচ্ছে সেটাই যেন অক্ষুণ্ণ থাকে। অনেক সময় আমরা দেখি অনেকে বলে যে গ্রামীণ ব্যাংকের সদস্যরা যখন একটু সচ্ছল হয়ে যাচ্ছেন তখন তারা নিজেরাই মহাজনের মতো ব্যবহার শুরু করে দেন। আমরা সত্য বলে মানি না, কারণ এগুলোর যারা না গিয়েই ঘরে বসে কথাগুলো বলেন, কিন্তু এরকম একটি সংকট হয়ে যেতে পারে, এরকম একটি আশঙ্কা দেখা দিতে পারে।
আচ্ছা মালিকা,
আশা করব গ্রামীণ ব্যাংক এই আশঙ্কা দূর করবে।
হ্যাঁ মালিকা বেগম, আমরা একটা একটু বিরতি নিতে হচ্ছে, আর অনেকক্ষণ ধরে একটা লাইন কম্পিউটারের ইয়েতে দেখছি ঢাকা থেকে, তা আমরা ওই কলটা নিয়ে আবার ফিরে আসব, তখন আরো বিস্তারিত আলোচনা হবে। এখন একটা বিরতি।
ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন।
তাহলে এই যে ঢাকা থেকে একটা আসছে, এই কলটা আমরা নিয়ে নেই। মাসুম করছেন কম্পিউটারে দেখতে পাচ্ছি। মাসুম, আপনি কি শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম সালাম ভাই, আপনার প্রশ্নটা বলুন।
আমি মাসুম গাজীপুর থেকে বলতেছিলাম।
হ্যাঁ ভাই বলুন, প্রশ্নটা চট করে বলে দিন, লাইন কেটে যেতে পারে। হ্যাঁ,
আপনাদের এই অনুষ্ঠানটা আমি সবসময় শুনি, আমার কাছে খুব ভালো লাগে। আজকে যে আলোচনার বিষয়টা সেটা আমার কাছে খুবই ভালো লাগছে, এই জন্য আমি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য
নিশ্চয়ই
আপনাদেরকে
অনেক স্বাগত জানাই।
আপনাদেরকে সবাইকে ধন্যবাদ। গ্রামীণ ব্যাংক এবং ডক্টর মোহাম্মদ ইউনুস, এই নোবেল পুরস্কার পাওয়াতে আমরা খুবই গর্বিত, গাজীপুরবাসী, বাংলাদেশ সহ সারা বিশ্বের প্রতি। তার এই কার্যক্রম আমাদের কাছে খুবই ভালো লাগছে এবং এই কার্যক্রমটা আরো ভবিষ্যতে এগিয়ে যাবে সেই প্রত্যাশা আমরা আমাদের আছে। এর পাশাপাশি আমি আরেকটা ব্যাপার হলো যে ছাত্রদের নিয়ে কিছু করা, মানে স্টুডেন্ট ডেভেলপমেন্ট নিয়ে একটা কাজ করা এর পাশাপাশি, এই দারিদ্র দূরীকরণের পাশাপাশি যে স্কুলের যেমন দরিদ্র ছাত্র আছে, তারপরে গ্রামাঞ্চলের যে সকল ছাত্ররা এখনো সঠিকভাবে লেখাপড়া করতে পারে না, ওদের পাশে একটু সহযোগিতার হাত বাড়ালে আমার মনে হয় দেশের শিক্ষার মানটা আরো উন্নত হবে, ভগবান হবে
বেশ
আরো উন্নয়ন আসবে।
ঠিক আছে ভাই, এবার আমি তাহলে অতিথিকে বলি উত্তর দিতে। দীপাল আপনি বলবেন? আচ্ছা ভাই, প্রশ্ন শোনা হয়ে গেল। হ্যাঁ, এবার দীপাল আপনি একটু সংক্ষেপে সবাইকে অনুরোধ করছি প্রশ্ন এবং উত্তর।
ধন্যবাদ জানাই এভাবে গ্রামীণ ব্যাংক নোবেল প্রাইজ পাওয়ার পরে সবাই যেভাবে অভিনন্দন জানিয়েছেন এবং আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি, কারণ দেশবাসীর সাহায্য ছাড়া এবং দেশবাসীর মনোযোগ ছাড়া এবং আমাদের সম্মানিত সদস্যদের ছাড়া এটা সম্ভব হতো না। যা হোক, আমরা যেটা বলতে চাচ্ছি যে মালেক আপা যেটা বললেন, আমরা গৃহ নির্মাণ ঋণ দেওয়ার সময় আমরা মহিলাদেরকে অগ্রাধিকার দিচ্ছে এইভাবে যে জমির মালিকানা মহিলার নামে হবে আগে, তারপর আমরা গৃহ নির্মাণ দিচ্ছি 10 বছরের জন্য।
আচ্ছা, মাসুম বোধ হয় যাচ্ছিলেন যে ছাত্রদের জন্য আপনারা কি করছেন, গরিব ছাত্রদের জন্য উত্তরটা চান।
এখানে দেখা যাচ্ছে যে মালিক জমির মালিক যদি মহিলার নামে হয়, মায়ের নামে হয়, তাহলে পারলে এটা অনেক দিকে হয়। আমাদের যে সমস্ত সেভিংস প্রোগ্রাম আছে, গ্রামীণ পেনশন স্কিম, মহিলা যেহেতু সদস্য, মা যেহেতু সদস্য, উনার নামে হচ্ছে, তাতে আর নিশ্চয়তাও অর্থনৈতিকভাবে অনেক বেড়ে যাচ্ছে। আরেকটা যেটা স্টুডেন্টের ব্যাপারে বললেন, সেটা আমরা কাজ করে যাচ্ছি দুটি বিষয়। একটা হলো যারা বর্তমানে সদস্য আছে তাদের নিয়ে চিন্তা ভাবনা করা এবং ভবিষ্যৎ জেনারেশন নিয়ে চিন্তা ভাবনা করা। গাজীপুর থেকে যে ভাই প্রশ্ন করেছেন, এটা খুবই গুরুত্বপূর্ণ স্টুডেন্ট ডেভেলপমেন্ট নিয়ে। আমরা সেটা গত 98 সাল থেকে, 73 সাল থেকে শুরু হলেও আমরা জীবনাশ্রয় বিদ্যালয় অনেকগুলো করেছি, কেন্দ্র স্কুল করেছি। ফাইনালি আমরা 98 সাল থেকে একটা কনক্রিট প্রোগ্রাম নিয়েছি, সেটা হলো ছাত্র ছাত্রীদেরকে আমরা বৃত্তি দিচ্ছি যারা ভালো করতে চাই, তার থেকে যারা আরো ভালো করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হচ্ছে, অনার্স ভর্তি হচ্ছে, মেডিকেলে ভর্তি হচ্ছে, ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হচ্ছে, অথচ তারা 1 লক্ষ থেকে 1.5 লক্ষ 2 লক্ষ টাকা লাগে, সেখানে তারা এত টাকা জোগাড় করে লেখাপড়া সম্পন্ন করতে পারে না। আমরা তাদেরকে ঋণ দিচ্ছি, উচ্চশিক্ষা ঋণ বিনা সুদে, পড়াকালীন সময়ে কোনো সুদ নাই, এবং পাশ করার পর 5% সপ্তাহে 5% সুদ দিতে হয়, এবং তারা আরো 1 বছর সময় নিয়ে কোন কাজ শুরু করতে পারলে বা ইনকাম করলে আমরা তাদের সঙ্গে বসে ঠিক করি তারা কতটুকু টাকা পরিশোধ করতে পারে, যাতে আমরা অন্য ব্যাংকে দিতে পারি। আমরা শুধু গ্রামীণ ব্যাংকের সদস্যের মধ্যে এখন সীমাবদ্ধ আছে, তবে আমাদের আর একটি প্রতিষ্ঠান আছে গ্রামীণ শিক্ষা, তারাও স্কলারশিপ দিয়ে যাচ্ছে, সেটা সাধারণ সবার জন্য উন্মুক্ত গ্রামীণ ব্যাংকের সদস্যের বাইরেও। আমরা এটা কাজ করে যাচ্ছি, কারণ দেখা যাচ্ছে যে প্রতিনিয়ত আমরা মাসে এখন 600 উচ্চশিক্ষা ঋণ দিচ্ছি যারা ইউনিভার্সিটি মেডিকেল কলেজে পড়ে, প্রতি মাসে আমরা প্রায় 81 কোটি টাকা আমরা ঋণ মঞ্জুর করি, তার মধ্যে 60 কোটি টাকা ইতিমধ্যে আমরা ঋণ দিয়েছি, যার কোন সুদ নেই, পাশ করার পর থেকে 7.5% সুদ দিতে হবে। তো আমরা এই লক্ষ্যে কাজ করছি।
আচ্ছা, ধন্যবাদ। আমি আরেকটা কল নিতে হচ্ছে, অনেকক্ষণ থেকে 3 মিনিট হয়ে গেছে অপেক্ষা করে আছে লাইনে, ওটা নিয়ে নিচ্ছি। ঢাকা থেকে আরেকটা, বাংলাদেশ থেকে, শহর দেখতে পাচ্ছি না, বোধহয় ভাগ্যকুল। হ্যাঁ ভাই বলুন, শুনতে পাচ্ছেন, নামটা বলুন।
হ্যালো, আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম সালাম ভাই।
ভাই দেখেন,
চট করে কিন্তু আপনি প্রশ্নটা বলবেন, ভূমিকা ছাড়া সময় নেই, কেমন? প্রশ্ন বলুন।
জি জি জি,
কোথা থেকে, নাম বলুন, তারপর।
আমাদেরকে শেখ সাহেব এদেশের স্বাধীনতা একটা গর্ব দিয়ে গেছে, আমরা 3টা গর্ব পেয়েছি এ পর্যন্ত, কিন্তু একটা হলো শেখ সাহেব দিয়ে গেছে, আরেকটা পেলাম দুর্নীতি, কিন্তু আরেকটা দিল আমাদেরকে ডক্টর শেখ সাহেব, কিন্তু খুবই বিষয়। কিন্তু এই এটার সুফল,
কিন্তু আপনার প্রশ্ন কি,
এটার সুফল
আপনার প্রশ্ন শুনতে চাই, নাম এবং প্রশ্ন, আপনি নামও বলেননি আপনার।
আমরা ধরেন এটার সুফল হয়তো ফুলটা পাই, কিন্তু এটার ফলটা কেন নাকি বিদেশ পায়, এটা কি সত্য নাকি?
গ্রামীণ ব্যাংকের ফলটা বিদেশ পায়? আচ্ছা, সংক্ষেপে একটু জবাব দিন ভাই মালিকা বেগম। গ্রামীণ ব্যাংকের ফল উনি ভাবছেন যে আমাদের ফলগুলো বিদেশ পায়, সেটা খুব সংক্ষেপে। হ্যাঁ, সত্যি না মিথ্যা?
হ্যাঁ, না, আমাদের অনেকেরই এই ধারণা থাকে, যেহেতু এটাকে একটা এনজিও অর্থে এখানে ডোনারের টাকা, বিদেশের টাকা, এবং তারা টাকাটা আবার নিয়ে চলে যায়। কিন্তু গ্রামীণ ব্যাংক কিন্তু এনজিও না, গ্রামীণ ব্যাংকের টাকা প্রথম থেকে কিছু কিছু সাহায্য আসলেও বিদেশে যাওয়ার কোন পথ নাই, সুযোগ নাই, কারণ এখানে যারা সদস্য তাদেরই অর্থে তারা একটা দল করে, সেই দলের তারা কিস্তিতে সাপ্তাহিক শোধ করেন, এবং যেমন আমি জানি যতটা যে 1,000 টাকার মধ্যে সপ্তাহে 2 টাকা সুদ দিতে হয়, তাহলে 50 সপ্তাহে শোধ করে, যেমন 1,000 টাকা নিলে 1,100 টাকা। এখান থেকে টাকা চলে যাওয়ার কোন পথ নাই, বিশেষ করে আপনার বিশ্ব ব্যাংক এবং অন্যান্য ডোনাররা যে টাকাটা দিতে চাচ্ছিলেন সেই টাকাটা কিন্তু এখানে গ্রামীণ ব্যাংক নেয় নাই। উপরন্তু গ্রামীণ ট্রাস্টের জন্য যদি এই ভুল ধারণা হয়ে থাকে, সেটা আমার মনে হয় বিপাল আরেকজন যিনি অতিথি আছেন
তিনি ভালো বলতে পারবেন। তবে আমি আমি
ভালো বলতে
কলকাতার একটা প্রশ্ন অনেকক্ষণ থেকে অপেক্ষা করছি, ওটা আগে নিয়ে নিই দীপাল, তারপরে আপনি বলবেন সবটাই।
নমস্কার।
হ্যাঁ নমস্কার, বলুন।
আমি পুষ্পিতা বলছি কলকাতা থেকে। আমার প্রশ্নটা হলো, গ্রামীণ ব্যাংকের এই মডেলটা কি ভারতের ক্ষেত্রে প্রয়োগ করা যেতে পারে? আর ভারতের ক্ষেত্রে প্রয়োগ করতে গেলে কি মোহাম্মদ ইউনুসের মতো কোনো একজন ব্যক্তিকে এগিয়ে আসতে হবে, নাকি সরকারও এই ক্ষেত্রে এগিয়ে আসতে পারে?
অনেক ধন্যবাদ প্রশ্নের জন্য। আচ্ছা দীপাল, হ্যাঁ আপনি একটুখানি ওইটাও বলবেন ট্রাস্ট, আর এটা আগে উত্তর দিয়ে নিন। ঠিক আছে।
প্রথমে যেটা প্রশ্ন করেছিলেন, আমরা 1995 সাল থেকে কোন ঋণ অথবা সাহায্য কিছুই আমরা নিচ্ছি না। আমরা আমাদের সদস্য থেকে সেভিংস হচ্ছে সঞ্চয়, এবং আমরা আমাদের যারা সদস্য নয় যেহেতু ব্যাংক, আমরা তাদের থেকেও সঞ্চয় নিতে পারি। বর্তমানে আমাদের যে সমস্ত ঋণ দিচ্ছি আউটস্ট্যান্ডিং 100% আমরা আমাদের সঞ্চয় থেকে দিচ্ছি, কোন টাকা পয়সা বাইরে থেকে নিতে হয় না। এটা আত্মনির্ভরশীল এবং এটা গরিবদের মালিকানায়, বিশেষ করে মহিলাদের মালিকানায় একটা ব্যাংক, এবং এটার যে বেনিফিট হয়, আয় হয়, সেটার মালিক কিন্তু মহিলা এবং তারা বোর্ডের সদস্য। আমি আরেকটা বলতে চাই, ভারতে আসলে আমাদের অনেকগুলো পার্টনার আছে, ভারতে গত কয়েক বছর ধরে খুবই সুন্দর চলছে, তবে ভারত যে বৃহৎ দেশ সেই হিসাবে আরো অনেক বড় প্রোগ্রাম হতে পারে, এবং সেখানে যে অর্থনৈতিক সামাজিক অবস্থা আছে এবং বাংলাদেশের যে অর্থনৈতিক সামাজিক অবস্থা, এটা খুবই অনুকূল এবং সেখানে এটা করা সম্ভব। তামিলনাড়ু রাজ্যে চলে,
কিন্তু সেটা কিভাবে চালাবে উনি বললেন, সরকারের তরফে নাকি ব্যক্তি বিশেষ?
এখানে যেগুলো আমাদের পার্টনার এনজিও এবং তারা খুবই সুন্দর চালাচ্ছে, তবে এটা বড় করতে গেলে সরকারি সহায়তা দরকার, কিন্তু আবার সরকার যাতে বিশেষভাবে যদি আবার কিছুটা নিজেদের হাত চালাতে গেলে সেটা খুব অসুবিধা আমাদের বাংলাদেশের অভিজ্ঞতা। আমরা বলি বরং বাংলাদেশে যেমন পিকেএসএফ আছে, পল্লী উন্নয়ন কর্মসহায়ক ফাউন্ডেশন, সেখানে যদি হোলসেল ফান্ডিং দেওয়ার সুযোগ থাকে আর একটা লিগ্যাল ফ্রেমওয়ার্ক থাকে এনজিওদের যাতে সাহায্য করবে, আবার ট্রান্সপারেন্সি বজায় থাকবে, এবং যে সময় এনজিও ভালো করবে কমান্ডে তারা মাইক্রো ক্রেডিট ব্যাংক হতে পারবে, তারা সঞ্চয় নিতে পারবে জনগণ থেকে, এবং যারা বেনিফিশিয়ারি তাদের থেকেও তাতে ফান্ডিং এর একটা সুবিধা হবে, তাতে বিদেশ থেকে আর ডোনারের উপর নির্ভরশীলতা কমবে।
আচ্ছা আমাদের একটা হ্যাঁ বলুন সংক্ষেপে একটু, হ্যাঁ হ্যাঁ বলুন।
সরকার একটা ক্যাটালিস্ট রোল প্লে করতে পারে, যে রেগুলেটরি ফ্রেমওয়ার্ক করে দিল, একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করে দিল, এতে ভারতে এটা খুবই সুন্দরভাবে চলবে। আমরা আমাদের যে অভিজ্ঞতা আছে, আমাদের বহু প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ আছে, এবং এই টাইমে একটা বিগ পুশ দেওয়ার সুযোগ আছে।
আচ্ছা আমরা একটা বিরতি নিয়ে, সিলেট থেকে একটা কল আসছে দেখছি, ওটা নেব। হ্যাঁ একটা বিরতি নিচ্ছি।
ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন।
হ্যালো সিলেট থেকে কে বলছেন ভাই, নামটা বলুন।
সিলেটের দরবস থেকে মোহাম্মদ আনিসুলক লক্ষ্মীপ্রসাদ থেকে বলছি।
হ্যাঁ বলুন, আপনি সংক্ষেপে আপনার প্রশ্নটা বলুন, সময় কম।
আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম সালাম।
গ্রামীণ ব্যাংকে আমাদের বাংলাদেশে দরিদ্র মহিলাদের অনেক কাজ হচ্ছে, কিন্তু কিছু ধর্মীয় বিধান চাপ থাকায় অনেক দরিদ্র মহিলা গ্রামীণ ব্যাংকে যেতে পারে নাই। তার যাওয়ার কোন সুযোগ সুবিধা কোন আছে কি?
আচ্ছা ঠিক আছে দীপাল, প্রথমে আপনি একটু বলুন, তারপরে মালিকা, যে মেয়েরা যারা আসতে পারে না ধর্মীয় কারণে, তো প্রথমে দীপাল সংক্ষেপে বলুন, বা মালিকা যে আগে বলবেন বলুন, তারপরে
আমি বলবো। আগে
কোনো
বলেন মানে তারপর বলেন।
আচ্ছা, আমার মনে হচ্ছে যে যে প্রশ্নটা এসছে যে মহিলারা আসতে পারেন না ধর্মীয় বিধানের জন্য গ্রামীণ ব্যাংকের, ব্যাপারটা হচ্ছে যে মেয়েদের প্রতি আমাদের এই সমাজের এবং বিভিন্ন আইন বা পারিবারিক যে সমস্ত বাধা আছে তার জন্য মেয়েরা অনেক ক্ষেত্রে অনেক জায়গাতে অনেক কিছুতেই যেতে পারছে না, শিক্ষার ক্ষেত্র থেকে শুরু করে চাকরির ক্ষেত্র থেকে শুরু করে সর্বোচ্চ। আর গ্রামীণ ব্যাংকটা তো একটা সংগঠন, তাকে সেইখানে তো সংগঠিত হতে হবে, এবং এই সুযোগ এই প্রশ্নগুলো যদি গ্রামীণ ব্যাংকের কাছে যেখানে যেখানে দাদি ভাই বোনেরা বলছেন যে সমস্যা দেখছেন, আমার মনে হয় তারা যদি সরাসরি গ্রামীণ ব্যাংকে চিঠি লেখেন এবং সহায়তা করেন ওই মহিলাদের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে এবং সদস্য হওয়ার জন্য, তাহলে সমস্যাটা দূর হতে পারে।
আচ্ছা,
আরেকটা আমি বলছিলাম ওই যে ভারতের প্রশ্নের উত্তরে বলতে চাচ্ছিলাম যে সরকারের মাধ্যমে হওয়ার একটা বড় বাধা হচ্ছে এই মডেলে আইনি দলিল দিয়ে কিন্তু ঋণ দেওয়া হয় না, এটা বিশ্বাস ভিত্তিতে হয় এবং কোন রকম আইনের ব্যবস্থা নেওয়া হয় না। কাজেই সরকারি মাধ্যমের যে ব্যবস্থাপনাগুলো তা তো আমরা আমাদের ব্যাংকগুলোতেই দেখতে পাই, সেইখানে তো কোনো গরিব কোলেটারাল ছাড়া এই মডেলে কি করে যাবে, ওইখানেই বড় বাধা হয়ে আছে। এবং নির্ভর করে দেশের সরকার কখন কিরকম অবস্থা থাকবেন, তারা কি গণতন্ত্রের জন্য আছেন দরিদ্রের জন্য আছেন কিনা সেইটার উপর নির্ভর করে।
আচ্ছা, আমি আরেকবার কিন্তু অনুরোধ করছি, কারণ কথাগুলো ঘুরে ঘুরে আসবে, খুব সংক্ষিপ্ত রাখতে হবে, অনেকেই কিন্তু প্রশ্ন নিয়ে অপেক্ষা করছেন। কেমন তো দীপাল, আপনি কি বলবেন যে ধর্মীয় বিধানের জন্য খুব সংক্ষিপ্ত
একটু বলি, এটা প্রশ্ন ঠিকই আছে। আমরা সিলেটে যখন প্রথম কাজ শুরু করি কিছুটা এরকম সমস্যা হয়েছিল, কিন্তু এখন প্রায় 15-20 বছর কাজ করার পরে অনেকটা এটা সহজ হয়ে গেছে। এবং সিলেট থেকে আমাদের একজন সম্মানিত বোর্ড মেম্বারও আছেন, ওরা দেখা যাচ্ছে ক্রমান্বয়ে এটা সমস্যার সমাধান হচ্ছে। আর আমরা যে সম্প্রসারণ কর্মসূচি নিয়েছি 2010 সালের মধ্যে, প্রতিটি বাড়িতে বাড়িতে যাচ্ছি, আমরা আহ্বান নিয়ে যাচ্ছি, রোধ করতেছি এবং দাওয়াত নিয়ে যাচ্ছি। এবং এটা আমরা মাসে এখন আমাদের নতুন 1,00,000 সদস্য হচ্ছে, 1,00,000 পরিবার থেকে এই মহিলারা এগিয়ে আসছেন। আমার মনে হয় যে সমস্যা থাকলেও ক্রমান্বয়ে এটা উত্তরণ
আস্তে আস্তে কেটে যাবে, সমস্যাগুলো কেটে যাবে। আচ্ছা, ঢাকা থেকে একজন অনেকক্ষণ অপেক্ষা করে আছেন একটা লাইন নিয়ে, একটু নিয়ে নেই কলটা। হ্যাঁ, ঢাকা থেকে কে বলছেন ভাই, নাম বলুন।
জি জি, আমার নাম মাহবুবুর রহমান খান।
আপনি চট করে প্রশ্নটা করুন।
আমি জি, আমার প্রশ্নটা হলো, তার আগে আমি একটু বলতে চাই যে গ্রামীণ ব্যাংকের ডক্টর ইউনূস সাহেব যে নোবেল পুরস্কার পেয়েছেন, এটা আমাদের সারা বাংলাদেশের জন্য আমরা গর্বিত।
অবশ্যই।
তো আমি একসময় আমি একসময় ব্র্যাকে কাজ করেছি, তো সেখানে আমরাও ক্ষুদ্র ঋণ নিয়ে কাজ করেছি। আমরা জানতাম যে বাংলাদেশে ক্ষুদ্র ঋণটা প্রথম চালু করে ব্র্যাক। তো এখন আমার প্রশ্নটা যে আমার এই জানাটা কি ভুল ছিল বা এখনো কি জানাটা ভুল আছে?
না, আমাদের আজকের বিষয় গ্রামীণ ব্যাংকের ভূমিকা, দারিদ্র বিমোচনে আপনি অন্য প্রতিষ্ঠানের কথা টেনে আনবেন না। গ্রামীণ সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে করুন, না তো আমরা পরের প্রশ্নে যাচ্ছি।
না না, এটা ক্ষুদ্র ঋণ নিয়ে, তো ক্ষুদ্র ঋণ
গ্রামীণের ভূমিকা নিয়ে,
গ্রামীণ ব্যাংকের যিনি আছেন।
না, ওটা আপনি ঠিক প্রশ্ন না হলে উত্তর যাবে না, কারণ আমাদের প্রশ্ন হচ্ছে, আমাদের বিষয় হচ্ছে দারিদ্র বিমোচনে গ্রামীণ ব্যাংক কি কি করছে। আজকে ব্র্যাকের কথা হচ্ছে না, অন্য কোনো সময় হলে তখন প্রশ্ন করতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, আমরা মালয়েশিয়া থেকে একটা ফোন আসছে, ওটা আমরা নিয়ে নিচ্ছি আগে। হ্যালো মালয়েশিয়া, বলুন, প্রশ্ন বলবেন ঠিক মানে চট করে।
হ্যালো,
হ্যাঁ বলুন।
হ্যালো,
আপনি প্রশ্ন বলুন, আপনার সাউন্ড কমান পেছনে, রেডিওটা কমিয়ে দিন, বলুন।
আমার নাম আনিসুর রহমান, মালয়েশিয়া থেকে বলছি। আমার প্রশ্ন গ্রামীণ ব্যাংক শুধু কি বাংলাদেশে আছেন না সংগঠিত?
আচ্ছা আচ্ছা, ভালো প্রশ্ন। আমার মনে হয় এরকম আরেকটা প্রশ্ন, আচ্ছা ঠিক আছে, উত্তর দিয়ে নিন, তারপরে আমি মনে হয় এরকম আরেকটা প্রশ্ন একজন করছেন। দীপাল চন্দ্র আপনি বলুন।
গ্রামীণ ব্যাংক বাংলাদেশে কাজ করে, তবে গ্রামীণ ব্যাংকের আদলে একই নিয়ম কানুনের মাধ্যমে পৃথিবীর প্রায় 100টি দেশে কাজ চলে, আর আমাদের গ্রামীণ ট্রাস্ট আছে সেটা 37টি দেশে 150টি প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করে, আর আমাদের এখানে প্রতিনিয়ত অনেকে প্রশিক্ষণ নিয়ে যায় এবং তাদের দেশে তারা এই মডেলের কাজ করে।
আচ্ছা ধন্যবাদ। আমি দিল্লি থেকে একটা কল আসছে, দিল্লির কলটা নিয়ে নিচ্ছি।
নতুন দিল্লি থেকে অমিতাভ বোস বলছি। প্রথমে অধ্যাপক ইউনুসকে তার মাইক্রোক্রেডিটের অসাধারণ কাজের সাফল্য এবং তার বিশ্ব স্বীকৃতি হিসাবে নোবেল জয়ের জন্য জানাই আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও শ্রদ্ধা। অধ্যাপক ইউনুস তার মাইক্রোক্রেডিটের কাজ শুরু করেন অত্যন্ত স্বল্প পুঁজি দিয়ে এবং পরবর্তীকালে তাঁরই হাতে গড়ে ওঠে গ্রামীণ ব্যাংক, যা আজ মহিরু আকার ধারণ করে দারিদ্র মোচনে এক অগ্রণী সংস্থা হয়ে দাঁড়িয়েছে এবং বহু জীবনে স্বাচ্ছন্দ্যের উজান এনে দিয়েছে। এই পরিপ্রেক্ষিতে আমার প্রশ্ন, যে প্রভূত পরিমাণ অর্থ ঋণ ও অনুদান হিসাবে বিভিন্ন উন্নয়নশীল দেশে যেসব আন্তর্জাতিক সংস্থা দারিদ্র মোচন বা পভার্টি অ্যালিভিয়েশনের প্রকল্পে ব্যস্ত, তারা অধ্যাপক ইউনুসের চিন্তাধারা ও কাজ থেকে কি শিক্ষা গ্রহণ করতে পারেন, যাতে তাদের প্রকল্প সংখ্যাতত্ত্বের বিচারে শুধু নয় বাস্তব ক্ষেত্রে ও মাঠ পর্যায়ে উল্লেখযোগ্য সফলতা অর্জন করতে পারে?
এটাই আপনার প্রশ্ন?
এটাই আমার প্রশ্ন।
আচ্ছা অশেষ ধন্যবাদ। আচ্ছা এই জবাবের আগে একটু বিরতি নিচ্ছি ছোট্ট।
আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন ওয়াশিংটন থেকে।
আমি আপনাদের দুজনকে অনুরোধ করব খুব সংক্ষেপে জবাব দিতে। প্রথমে আমি অনেকক্ষণ মালিকা বেগমের গলা শুনছি না, আপনি একটু বলুন, তারপরে দীপাল।
আমার মনে হয় যে যে পদ্ধতিতে কাজ করে সেটা এই ডক্টর ইউনুসের মডেল দেখে শুধু নয়, তার মতো একটা ব্যক্তি লাগবে এবং তার যে আদর্শ এবং যেভাবে তিনি কাজটাকে গড়ে তুলেছেন, এখন আর একক না হলেও তাকে সেই আদর্শটা সকলের মধ্যে ছড়িয়ে দিয়েছেন, এই পথটা খুবই জরুরি দরকার। এবং যে পদ্ধতিগুলো, যেমন জামানতটা না রাখা, তারপরে বাণিজ্যিক ভিত্তিতে এখন কাজ হচ্ছে, টাকা দরকার হলে ডোনারের থেকে নেব না, বাণিজ্যিক ব্যাংক থেকে নেব এবং নিচ্ছেন তারা, এইভাবে যদি আমরা কাজ করতে পারি সর্বোচ্চ, সেরকম একটি আদর্শ মনোভাব লাগবে আর কি বড় করে।
দীপাল
জি,
অনেক বড় ইয়ে পেলেন, প্রশংসা পেলেন আপনারা, যে আপনাদেরকে এত আপনারা সফল অথচ এত বড় বড় প্রতিষ্ঠানগুলো সফল নয়।
আমি আরেকটা জিনিস যোগ করতে চাচ্ছি, সেটা হলো একটা সচেতন কর্মী বাহিনী লাগবে, যাতে একটা প্রসেস বা মডেল আর একটা সচেতন কর্মী বাহিনী তৈরি করতে হবে, যাতে যে কর্মসূচিটা বাস্তবায়ন করার জন্য সচেতন কর্মী বাহিনী যদি থাকে এবং কমিটমেন্ট থাকে তাহলে এটা বাস্তবায়ন সহজ হবে। আরো দীর্ঘ প্রক্রিয়া আছে, তবে এই দুটি বিষয়, একটা পদ্ধতি সিস্টেম মডেল আর একটা হলো সচেতন কর্মী বাহিনী, এই দুটো যদি হয় এবং সচেতন কর্মী বাহিনী হওয়া মানে লিসেন টু দি কাস্টমার্স এবং তাদের প্রতিনিয়ত সমস্যাগুলো নিয়ে আসা। আরেকটা আমরা সবসময় বলি এই মালিকানাটা কিভাবে হবে, অর্থাৎ এই প্রতিষ্ঠানের মালিকানা আমরা বলি যাদের নিয়ে আমরা কাজ করি, বেনিফিশিয়ারি উপভোগ করি, তাদেরকে যদি মালিকানা নিয়ে আসা যায় সবচেয়ে ভালো হয়। যেমন আমাদের প্রতি দুই মাস পর পর বোর্ড মিটিং হচ্ছে, 9 জন মেম্বার গ্রাম থেকে আসে, তারা কি সুবিধা কি অসুবিধার মধ্যে আছে প্রতিনিয়ত বোর্ডে এটা জানা হচ্ছে এবং একটা পলিসি নির্ধারণে কন্টিনিউয়াস এটা রিভিউ করা হচ্ছে। আমি অমিতা বসুকে অভিনন্দন জানাচ্ছি, আমাদের পক্ষ থেকে আপনাকে যে সুন্দরভাবে
সুন্দর করে বলেছেন।
তবে এইখানে আমি একটু যোগ করতে চাই যে ভারতেরও গর্বের ব্যক্তি শুধু নয় জাতীয় অমর্ত্য সেন, তিনিও এই মডেলের একজন মানে পথ দেখাবার ক্ষেত্রে উনিও কিন্তু এইভাবেই দারিদ্র বিমোচনের অনেক ইয়ে দেখেছেন, যেটাকে মডেল করে ভারতবর্ষ অনেক দূর এগিয়েছে আগাবে। এবং আমরা সবাই যদি পারস্পরিক সহযোগিতার মধ্যে যেতে পারি,
এবং সারা পৃথিবী থেকে দারিদ্র মোচনের জন্য এগোতে পারি, তবেই হবে এটা সার্থকতা।
আমি ঢাকার আরেকটা কল নিচ্ছি এখন।
আমি উত্তরা ঢাকা থেকে শাহওয়ার ইসলাম বলছি। আমরা ডক্টর ইউনূসের নোবেল পুরস্কার প্রাপ্তিতে অত্যন্ত গর্বিত ও আনন্দিত। তাকে আমাদের আন্তরিক শ্রদ্ধা জানাচ্ছি এবং সাথে তার প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকেও। স্বাধীনতা লাভে এতগুলি বছর পর এত বড় আনন্দের বন্যায় ভাসলাম আমরা সব বাঙালিরা। আমার প্রশ্ন, যে পৃথিবীতে আমরা যতটুকু জানি যে গ্রামীণ ব্যাংকের ডক্টর ইউনূসের ধারণাকে অনেকেই অনুসরণ করেছে, সেরকম পৃথিবীতে আর কতগুলো দেশে এই ধরনের গ্রামীণ ব্যাংকের মতো প্রতিষ্ঠান চালু আছে এবং সেখানেও আমাদের দেশের যেরকম গ্রামীণ ব্যাংকের মেয়েরা বিভিন্ন প্রকল্পে ঋণ প্রকল্পে প্রাধান্য পেয়ে এসেছে, তো সেখানেও কি মেয়েদের প্রাধান্য দেওয়া হচ্ছে?
আচ্ছা, অনেক ধন্যবাদ প্রশ্নের জন্য।
দীপাল, খুব সংক্ষেপে কয়টা দেশে আছে, কতগুলো প্রকল্প এবং তাতে মেয়েদের প্রাধান্য বেশি কিনা? হ্যালো, আমরা কি আপনার লাইনটা হারালাম দীপাল? আচ্ছা, হ্যালো, আচ্ছা মালিকার আপনার কাছে যাচ্ছি, আমরা আবার দীপালকে আবার ফোন করার চেষ্টা করছি। মালিকা আপনি বলুন। দীপাল,
আমার জানা মতে একটু আগে উনি বলেছেন যে 100টি দেশে গ্রামীণ ব্যাংকের মডেল, অন্য ওই দেশের সহযোগিতায় আরেকটি প্রতিষ্ঠানদের সাথে কাজ করছে, এবং আমার জানা মতে সারা পৃথিবীতে দারিদ্র দূরীকরণের ক্ষেত্রে একটা বড় আহ্বানই হচ্ছে যে মেয়েদের ই করা, এবং এশিয়া আফ্রিকার দেশগুলোতে, নিশ্চয়ই উন্নত দেশগুলোতে অত প্রয়োজন হচ্ছে না, এবং সেখানে দরিদ্রের মধ্যে দরিদ্রতমই হচ্ছে নারী, এটা আজকে আন্তর্জাতিক কথা। সেই জন্য অন্যান্য সব দেশেই আমার জানা মতে ওই মেয়েদের, যারা দরিদ্রের মধ্যে দরিদ্রতম, তাদেরকে দিলে পরিবার, স্বাস্থ্য, শিশু, শিক্ষা এই দিকে অর্থটা প্রয়োগ করা হয় এবং তারা খুব দ্রুত এবং সফলভাবে ঋণ শোধ করেন এবং উন্নয়নের সকল সাফল্য এনে দেন। সেই জন্য নারীদেরকে এই গ্রামীণ ব্যাংকের মতোই অন্যত্র দেওয়া হয় বলে আমার জানা আছে।
আচ্ছা, আমরা দীপালের লাইনটি হারিয়েছি, তাকে আবার সংযোগ স্থাপনের চেষ্টা করা হচ্ছে। তার আগে একটা আমরা ছোট্ট বিরতি নিচ্ছি এবং পরবর্তী প্রশ্নে যাব, এই সঙ্গে আশা করি আমরা আবার দীপাল চন্দ্র বড়ুয়ার লাইনটি আবার পাব।
আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন।
আচ্ছা দীপাল, আপনি এসেছেন আবার লাইনে? হ্যালো, শুনতে পাচ্ছেন?
আমি একটু যোগ করতে চাই।
হ্যাঁ, আপনি বলুন, ওই যে কটি দেশে এবং সেখানে মেয়েদের প্রাধান্য কতটুকু?
ওখানে আমরা দেখেছি অনেক দেশে 100% আমার যে সদস্য নিচ্ছে মহিলাদের নিচ্ছে, পুরুষের ভাগ কম আমার জানা মতে। তবে আমাদের ছেলেরা এখন বর্তমানে কাজ করে কসোভোতে, তার্কি, গুয়েতেমালা, কোস্টারিকা, মিয়ানমার, চীন, জাম্বিয়া, সৌদি আরব। তো দেখা যাচ্ছে সৌদি আরব ছাড়া বাকি সবগুলোতে মহিলাদের প্রাধান্য বেশি।
এবং মোট কটা দেশে
মোট এখন 100টার বেশি দেশে কাজ চলছে। তবে আমাদের ছেলেরা আছে যে আমাদের স্টাফ দিয়ে কাজ করে, এরকম 8টা দেশে এখন বর্তমানে আমাদের স্টাফ কাজ করে, বিল্ড, অপারেট এন্ড ট্রান্সফার এই সিস্টেমে কাজ করে যাচ্ছেন, আর বাকিটা এখান থেকে প্রশিক্ষণ নিয়ে যায়, এক্সপোজার নিয়ে যায় এবং তারা সেখানে কাজ করে না। আমাদের এখান থেকে গ্রামীণ ট্রাস্টের স্টাফ বা গ্রামীণ ব্যাংকের স্টাফ গিয়ে মাঝে মাঝে ভিজিট করে আসেন এবং পরামর্শ দিয়ে আসেন। সেই রকম 37টা দেশে গ্রামীণ ট্রাস্টের পক্ষ থেকে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স এবং স্মল ফাইন্যান্সিং করা হয়।
আচ্ছা আচ্ছা, একটা নিউ ইয়র্ক থেকে একটা কল আসছে, একটু এবারে আমেরিকার দিকে একটু দৃষ্টি দেওয়া যাক। নিউ ইয়র্কের কলটি আমরা নিয়ে নিচ্ছি।
হ্যালো, আমি আকবর হাজার কিরণ বলছি নিউ ইয়র্ক থেকে। আমি একজন প্রবাসী সাংবাদিক ও টেলিভিশন উপস্থাপক। আমি প্রথমেই আমাদের জাতির জন্য যিনি গর্ব বয়ে এনেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, তাকে জানাচ্ছি আমার আন্তরিক অভিনন্দন। আসলে নিউ ইয়র্কে এই খবরটা পৌঁছাবার পর আমাদের প্রবাসীদের মধ্যে যে আনন্দের বন্যা বয়ে যায় সেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। অনেকে, আমাদের অনেক পরিচিত বাঙালি আছেন যারা ছুটি নিয়ে নিয়েছিলেন, আমাদের জন্য বিরাট গর্ব, অনেক কিছু বইনি। আমাদের পুরো জাতিটাকে ডক্টর ইউনূস অনেক অনেক উপরে তুলে দিয়েছেন। এখন সম্মানিত প্যানেলের কাছে আমার প্রশ্ন, ডক্টর মোহাম্মদ ইউনূস যে প্রতিজ্ঞা করেছেন, ওয়াদা করেছেন যে উনি তার এই নোবেল পুরস্কার থেকে প্রাপ্ত অর্থ দিয়ে কিছু কল্যাণমূলক কাজ করবেন, খাদ্য প্রকল্প বিষয়ক এবং অন্যান্য তথ্য প্রযুক্তি বিষয়ক, এই ব্যাপারে আমরা কি আশা করতে পারি? এবং আরেকটি প্রশ্ন অথবা আমার মানে আশা, সেটা হচ্ছে যে আমরা আশা করব ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের কোন রাজনীতির ব্যাপারে নিজেকে জড়াবেন না, উনি সারা পৃথিবীকে নিয়ে ভাববেন।
আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ। দীপাল চন্দ্র বড়ুয়া, সংক্ষেপে, কিন্তু এখন সময় শেষ হয়ে এসেছে প্রায়।
জি, খুব সুন্দর উনি সাহেব বলেছেন। তো আমরা সোশ্যাল এন্টারপ্রাইজ নিয়ে উনি চিন্তা ভাবনা করতেছেন, সেটা লাভ হবে কিন্তু এই লাভটা আবার রিসাইকেল হবে, এটা যাতে মানুষের কাজে লাগে, কারণ ওই যে মুনাফার যে একটা গ্রিডি ইয়ে আছে সেখান থেকে উনি মুক্ত করে একটা নতুন পদ্ধতি সোশ্যাল এন্টারপ্রাইজের মাধ্যমে এই কাজটা উনি করতে চান। এটা অলরেডি একটি প্রকল্প শুরু হয়েছে দাননের সাথে, গ্রামীণ দানন ফুড, এটা আমরা ইউগার্ট তৈরি করা হবে, সেটা মাত্র 5 টাকা মূল্যে বগুড়ার গ্রামে দেওয়া হবে, যাতে স্কুলের ছেলেমেয়েরা যারা প্রোটিন, সারাদিনের প্রোটিন যাতে ওই দই থেকে পেয়ে যান, এই ধরনের একটা প্রকল্প হাতে নিচ্ছে। এটা আগামী মাসের 9 তারিখ উদ্বোধন হবে, আমাদের জিদান ফুটবল প্লেয়ার নাম করা ফ্রান্স থেকে উনি আসবেন এটা উদ্বোধনের জন্য, এটা উদ্বোধন করা হবে। আর যেটা রাজনীতির ব্যাপার, এটা প্রফেসর নিজে চিন্তা করে কাজ করবেন এবং আপনাদের যে আবেদন চিন্তা চেতনা উনি এই বিষয়ে আশা করি অবহিত হবেন, জানবেন।
আচ্ছা, ঢাকা থেকে অনেকক্ষণ ধরে একজন লাইনে ধরে আছেন, ওটা নিয়ে পরে আমি আবার আপনাদের কাছে আসছি। ঢাকায় কি আছেন ভাই মতিউর রহমান?
জি, মতিউর রহমান মাস্টার বলছি ঢাকা থেকে।
হ্যাঁ ভাই, প্রশ্নটা চট করে বলুন, সময় ফুরিয়ে
গেছে। আমার প্রশ্ন হইল, অধ্যাপক ইউনূস সাহেব এই মানুষের দারিদ্রতা উন্নয়নের জন্য অনেক কাজকর্ম করেছেন, বিশ্বব্যাপী নন্দিত হয়েছেন এবং নোবেল পুরস্কার পেয়েছেন, বাংলাদেশের মানুষ হিসাবে আমি এবং বাংলাদেশের সবাই এটার জন্য গর্বিত, বিশ্ববাসীও গর্বিত। তা আমার প্রশ্ন হইল, ডক্টর ইউনূস সাহেব বা অধ্যাপক ইউনূস সাহেব কি আমাদের এই অত্র উপমহাদেশের মানুষের মানসিক, চারিত্রিক এবং সামাজিক উন্নয়নের জন্য, মানবিকভাবে উন্নয়নের জন্য যে দৈন্যতা আছে মানুষের মধ্যে, রেশারেশি আছে বা মানুষের মধ্যে স্বভাব চরিত্রের গুণাবলী কিছু মানে অবক্ষয়ের দিকে আছে, এগুলি উন্নয়নের জন্য কি উনি সামগ্রিকভাবে একটা প্রচেষ্টা চালাবেন? মানে প্যানেলের কাছে আমার এই প্রশ্ন।
আচ্ছা মালিকা, প্রথমে আপনি খুব সংক্ষেপে, এটা তো বিরাট একটা ব্যাপার।
আমার কথা হচ্ছে যে দারিদ্র দূরীকরণের মূল যে আইডিয়াটা, আদর্শটা, তার মধ্যে এই কথাটা আছে যে এটা শুধুই যখন এই সংগঠনটা করতে যাচ্ছেন এবং যারা গ্রামীণ ব্যাংকের একটা সংগঠন দেখলেই বুঝবেন যে ওই গ্রুপটা, ওই দলটা, তারাও কিন্তু এই দলাদলি এসবের ঊর্ধ্বে নাই, কিন্তু এমনই একটি সাংগঠনিক প্রক্রিয়া এখানে কাজ করে যে পরবর্তীতে দেখা যায় যে তারা একজন আরেকজনের বিপদে দৌড়ে আসে, কার বাচ্চার অসুখ হলো সেখানে চলে যাচ্ছে, কার বাচ্চা পড়তে পারছে না সেখানে সাহায্য করছে, ওই গ্রুপ গ্রুপ করে করে এইভাবেই তো একটা উপার্জন, এবং একটি হচ্ছে সামর্থ্য তৈরি করে দেওয়া, একটি হচ্ছে বাড়ির ভেতরের দারিদ্র যদি দূর হয়, মনের দারিদ্র দূর হয়, আরেকজনের দারিদ্র দূর করার জন্য এগিয়ে যান, এবং সেই দিকে কিন্তু এটা যদি একটা বড় রকমে কেউ খেয়াল করে দেখেন, দেখা যাবে যে গ্রামীণ ব্যাংকের যারা সদস্য এবং তার মধ্যে কাজ করছেন এবং তার যে প্রভাবে যারা প্রভাবিত হচ্ছেন সকলেরই মনের দৈন্য
দূর হবে,
ঘুচে যায়।
আচ্ছা দীপাল, আপনি বলবেন একটুখানি এই সম্পর্কে, কারণ একটু বিরাট ব্যাপার বলেছেন।
আমরা যেটা দেখি যে মিউচুয়াল সাপোর্ট, এই যে দলের মধ্যে, গ্রুপের মধ্যে একজন একজনকে বিপদে পড়লে যেভাবে সাহায্য করে, বা যে মহিলারা যে সাপ্তাহিক মিটিং এ আসে, একজনের পার্সোনাল কথা হয়তো অনেক সময় কাউকে, পরিবারে কাউকে বলতে পারে না, কিন্তু পরস্পর পরস্পরকে যে রোগ সুখ হলেও আলাপ আলোচনা করে একজন থেকে একজন অভিজ্ঞতা নিচ্ছে, এই যে একটা সাপোর্ট পায়, এতে তাদের কনফিডেন্স অনেক বেড়ে যায় এবং এটা দেখা যাচ্ছে তারা ক্রমান্বয়ে অনেক বেশি সেলফ রিলায়েন্ট হয় এবং তাদের কনফিডেন্স বৃদ্ধির ফলে ব্যবসা বাণিজ্য থেকে আরম্ভ করে পরিবারের সবকিছু ব্যাপারে তাদের, আমরা দেখি
মনের হিংসাটাও কমে যায়। হ্যাঁ,
যখন আমাদের, হ্যাঁ আমাদের যেমন ইলেকশন, লোকাল লেভেল ইলেকশন ইউনিয়ন পরিষদের, আমরা প্রথম একটা সার্ভে করেছিলাম 1997-এ, অনলি 6% ইলেকশন মেম্বার হয়েছিল মহিলা গ্রামীণ ব্যাংকের সদস্য থেকে, তারপর পরবর্তীতে যে 2001 সালে হয়েছিল সেখানে 10% মেম্বার, বাংলাদেশের যত ইউনিয়ন পরিষদের মহিলা মেম্বার আছে তার মধ্যে 10% গ্রামীণ ব্যাংকের সদস্য, এবং তারা প্রথমে যেভাবে থাকে এবং পরবর্তী তাদের সঙ্গে কথা বললে এরা যে কনফিডেন্স সমাজে অর্জন করে, আমাদের দ্বারা নেক্সট ইলেকশন হলে লোকাল পরিষদে সেখানে হচ্ছে 15-20% হবে এই গ্রামের যারা গরিব মহিলা আগে একটু সংকুচিত ছিল, এই ছিল, এখন ক্রমান্বয়ে তারা যেভাবে কনফিডেন্টলি কথাবার্তা বলেন, কাজ করেন, এতে আমাদের মনে হয় যে মহিলাদের ক্ষমতায়ন এটা একটা বড় দিক যে লোকাল গভর্নমেন্টে তারা যেভাবে এগিয়ে আসতেছেন সেটাও একটা ইম্প্যাক্ট দেখা যাচ্ছে।
অনেক ধন্যবাদ। আমাদের এখানে কাছেই ওয়াশিংটনের বাইরে ভার্জিনিয়া থেকে একটা কল আসছে, এই কলটা নিয়ে নিচ্ছি।
আমি স্টার্লিং ভার্জিনিয়া থেকে শঙ্কর খান দীপু বলছি। প্রথমে অসংখ্য ধন্যবাদ আমার কলটি নেবার জন্য। আমার অভিনন্দন ডক্টর ইউনুস এবং গ্রামীণ ব্যাংকে। প্রতিটি বাঙালির মতো আমিও 10 ফুট উঁচু হয়ে আছি। আমি বরঞ্চ আমার অনুভূতি থেকে আজকের আলোচনার প্রসঙ্গে আসি। নোবেল পুরস্কার প্রাপ্তি গ্রামীণ ব্যাংকের জন্য একটি সুবিশাল মাইলফলক, সবচেয়ে বড় আন্তর্জাতিক স্বীকৃতি। কিন্তু এই পুরস্কার ছাড়াও গ্রামীণ ব্যাংকের সাফল্য দারিদ্র বিমোচনে তথা সামগ্রিক আর্থ সামাজিক উন্নয়নে বেস্ট প্র্যাকটিস মডেল হিসেবে স্বীকৃত বেশ কয়েক যুগ ধরে। টোটাল পভার্টি এলিভিয়েশনের জন্য রাজনৈতিক নেতৃত্ব, তাদের ভিশন এবং পলিসি খুবই গুরুত্বপূর্ণ। আজকের প্যানেলের কাছে আমার প্রশ্ন, আপনারা কি মনে করেন এই এই সাম্প্রতিক সাফল্যের জোয়ারকে ক্যাপিটালাইজ করে সরকারি নীতিকে ইনফ্লুয়েন্স করা সম্ভব, আর যদি হয় কিভাবে? ধন্যবাদ।
হ্যাঁ ধন্যবাদ, সুন্দর প্রশ্ন হয়েছে। দীপাল, আমাদের আর 2 মিনিট আছে, আপনি প্রথমে বলুন, তারপরে মালিকা, তারপরে আমাদের বিদায় নিতে হবে, বলুন।
আমার মনে হয় যে প্রশ্ন যে এই সাকসেস মাইলস্টোনের কারণে আমরা, আমার মনে হয় কিছুটা পজিটিভ ইম্প্যাক্ট হবে নীতির মধ্যে, কারণ ইতিমধ্যেও দেশে যে আমরা বাইরে থেকে যে পরিস্থিতি দেখতেছেন যে সবার মধ্যে আনন্দ উচ্ছ্বাস, এবং দেশে আমরা যেখানেই যাচ্ছি সবার মধ্যে যে একটা পজিটিভ মনোভাব সৃষ্টি হয়েছে, উৎসাহ সৃষ্টি হয়েছে, আমাদের ধারণা এই সর্বক্ষেত্রে একটা পজিটিভ, মাইক্রো ক্রেডিট নীতিমালার ক্ষেত্রেও একটা পজিটিভ দিক আসবে, এবং
সরকারি নীতির উপরে পড়বে সেই প্রভাব,
সরকারি নীতির উপরও পর্ব বলে আমাদের বিশ্বাস। কারণ ইতিমধ্যে যে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি হয়েছে, যে প্রস্তাবনা আমরা দিয়েছিলাম বা সবাই দিয়েছিল, সরকার গ্রহণ করলেও কিছুটা বাদ দিয়েছে, আমাদের মনে হয় ভবিষ্যতে এই নীতিমালা রিভিউ করে বাংলাদেশের মানুষের যাতে গরিব মানুষের যদি উপকার হয় এবং সাস্টেনেবল করা যায় এই পদ্ধতিটা, সেটা সরকারও গ্রহণ করবে। কারণ এই সাকসেস তো নোবেল প্রাইজ পাওয়ার আগে যেভাবে চিন্তা করছিলেন, পাওয়ার পরে এটা যে মানুষের মনে যে আনন্দের ছোঁয়া এবং সাফল্য এবং বিশ্বাস জন্মেছে, এটা আমাদের মনে হয় একটা পজিটিভ
কাজে লাগবে। মালিকা, খুব অল্প কথায় ভাই বিদায় নিতে হবে।
হ্যাঁ, আমি আমি একটা বিষয় খালি বলতে চাই, যে ডক্টর ইউনুস বলেছেন আমরাই পারি, আমার মনে হয় না যে সরকারের নীতিটা এটা, সেখানে যদি বারবার বিদেশ থেকে ঋণ আনা, বিনিয়োগ করা, ওইদিকেই যে ট্রেন্ডটা এবং ব্যাংকের যে কোলেটারাল ইয়ে আর দরিদ্রকে ঋণ না দেওয়া, বিশ্বাস না করা, এই নীতিতে কোনোভাবেই প্রভাবিত করবে না। কিন্তু আমরাই পারি এই কথা বলে জনগণের মধ্যে যে প্রভাব, সেইটাই আমাদের সবচেয়ে বড় ব্যাপার হবে। সরকারের নীতি বদলাবার জন্য ওই জনগণের শক্তিটাকেই প্রভাবিত করে আমরাই পারব, তখন সরকারের নীতি বদলাবে। এইটাকে পুঁজি করে ডক্টর ইউনুস সরকারের নীতি বদলাবে একা, সেটা হয় না, সেটা তার কোনো আকাঙ্ক্ষাও নাই,
মানে জনগণকে জনগণই করবে, তো
জনগণই করবে, জনগণের শক্তিকেই করতে হবে। এটাকে রাজনৈতিক ফায়দা করা, সরকার করা বা ওইভাবে ডক্টর ইউনুস ভাবেন না, তিনি গরিবের কথা ভাবছেন, মানে দারিদ্র দূর করার কথা ভাবছেন, মানে সরকারের সেই নীতি যে বাইরের থেকে ঋণ এনে এনে প্রতিটি নবজাত শিশুর মাথায় জন্মের সময় সে যে ঋণের বোঝা নিয়ে জন্মাচ্ছে, ডক্টর ইউনুস ওইটাকেই দূর করবেন, তাতে সরকারের নীতি বদলানো না বদলানোর কোনো ব্যাপার না, জনগণই পারবে।
হ্যাঁ, আপনি সবাই বলেছেন জনগণের উপরই সব নির্ভর করছে। তো মালিকা বেগম, দীপাল চন্দ্র বড়ুয়া, আপনাদের অশেষ ধন্যবাদ, অনেকখানি কৃতজ্ঞতা জানাচ্ছি সময় দেওয়ার জন্য, সবচেয়ে বেশি ধন্যবাদ জানাচ্ছি শ্রোতাদের। তো আমাদের আজকের হ্যালো ওয়াশিংটন